আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله نبي كريم صلى الله تعالى عليه وسلم ارشاد করেছেন যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি চাহিদা পূর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালাম আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। হকসমূহ রাইটস প্রোগ্রাম দেখার সৌভাগ্য অর্জন করছেন আপনারা। ইমামে আহলে সুন্নাত বলেন, হাসানে মুজতবা সাইয়্যিদুল আসখিয়া রাকিবে ইজ্জত দোষে পে লাখো সালাম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু আলোচনাও চলবে, আর এর সাথে সাথে কুরআনুল কারীমের হকসমূহ এটিও আলোচনা করা হবে। আহলে বাইতের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বড়ই আলোক উজ্জ্বল ও রওশন চাকচিক্যময় একটি নাম। আর হযরত হাসান সেই ব্যক্তি যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া করেছিলেন, হে রব্বে করিম আমার হাসানকে ধৈর্য দান করুন। তিনি অনেক ধৈর্যশীল ছিলেন, সহনশীল ছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে দানশীলতার মধ্যে একটি বড় উচ্চ মাকাম দান করেছিলেন। আর এখানে এটিও আরজ করে যাচ্ছি, ওনার দানশীলতার ধরন এমন ছিল, ওনার দরবারে যখন সাহায্য প্রার্থী উপস্থিত হতেন তখন তাকে তিনি চাওয়ার পূর্বেই তা দান করে দিতেন, যাতে তার চেহারায় সাহায্য চাওয়ার যে লজ্জা এটি যেন স্পষ্ট না হয়, অর্থাৎ সে চাওয়ার পূর্বেই তাকে দান করে দিয়েছেন।
হাসানে মুজতবা সাইয়্যিদুল আসখিয়া রাকিবে দোষে ইজ্জত পে লাখো সালাম।
আর আমির আহলে সুন্নাত ওনার মানকাবাত লিখেছেন,
রাকিবে দোষে শাহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। কতই না অসাধারণ বিষয় যে পবিত্র আহলে বায়াতগণ কুরআন পড়তেন, আর কুরআনে উনাদের ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ পাক উনাদের গুণাবলী কুরআনুল কারিমে আলোচনা করেছেন, সমস্ত আহলে বায়াতকে তাতে গণ্য করা হয়। আর বিশেষভাবে ওই পরিবার যার মধ্যে মাওলা আলীও আছেন, খাতুনে জান্নাতও আছেন, হাসান এবং হোসাইনও আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই পরিবারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, ওনাদের আলাদাভাবে ফজিলত বর্ণিত হয়েছে। কুরআনুল কারিমের পবিত্র আয়াতের কিছু শানে নজুল যদি আমরা দেখি, তার মধ্যেও ওনাদের সিরাত এবং পরিবারের ঘটনা আমরা পেয়ে থাকি। তো ইয়াতিম মিসকিন এবং কয়াদি আছেন, তাদের প্রতি অসংখ্য ইহসান এই পরিবারের পক্ষ থেকে হয়েছিল। এই পরিবার সম্পর্কে আমরা যত বেশি আলোচনা করব, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব হবে। ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দানশীল সাহাবি জান্নাতি সাহাবি ইবনে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যা কারণ দুইবার কমপক্ষে আমার মনে আছে আমি পড়েছিলাম, তিনি সমস্ত সম্পদ খোদার রাস্তায় ব্যয় করেছিলেন দুইবার। তো খুবই দানশীল ছিলেন, খুবই দয়াবান ছিলেন, ধৈর্য বেশি ছিল, সহনশীলতা বেশি ছিল, বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল, আর খুবই উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তিনি। অবশেষে ওনাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। তো ব্যাস এটি শাহাদাত বরণ হয়েছিল, ওনার পিতা শহীদ হয়েছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেও শহীদ হয়েছেন। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাইও শহীদ হয়েছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হচ্ছে শহীদদের পরিবার। এই পরিবার ইসলাম ও দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন। যদি মানুষ চিন্তা করে, শুধুমাত্র এই পরিবারের ইহসানগুলো স্মরণ করে, তাহলে এহসানের উপর এহসান। স্বয়ং খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই দোয়া যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষে তিনি করেছিলেন, ওই দোয়াসমূহ এতটা উন্নত এবং পবিত্র যে আর এমন মাগফিরাত এবং ক্ষমার দোয়া তিনি করেছিলেন, আর এতটা মহাব্বত ছিল ওনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের প্রতি। তো সম্পূর্ণ পরিবারটি সমস্ত উম্মতের এহসানকারী। আমরা জীবনভর ওনাদের আলোচনা করতে থাকলেও, ওনাদের জীবনী আলোচনা করলেও, তখনও আমরা ওনাদের এহসানের সামান্যতম অংশ আদায় করতে পারব না। এটি সেই পরিবার। আল্লাহ পাক এই পরিবারের বরকত দ্বারা আমাদের সবাইকে ধন্য করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। শুনিয়ে দিন ওই শের, ক্যা বাত রেজা,
ক্যা বাত রেজা উস চমনিস্তান করম কি, ক্যা বাত রেজা উস চমনিস্তান করম কি, চমনিস্তান করম কি জাহরা میں حسین اور حسن پھول, زہرا ہے کلی جس میں حسین اور حسن پھول۔
سبحان اللہ۔
ایک تھی شیرر مدھے اعلی حضرت اہل بیت ذکیر اور صحابہ دیر ذکیر آلو چناؤ کو رچن اور تھا دوٹی چورنے
مولا گلبن رحمت زہرا سبتے نسکی کلیاں پھول سدی کو فاروق و عثمہ حیدر ہر ایک اس کی شاخ۔
سبحان اللہ۔
আসলে তিনি খুদ আশিকের সাহাবা ও আহলে বাইত ছিলেন, আর উনাদেরকে আলাদা করাটা উনার বরদাস্ত হচ্ছিল না।
বাহ, সুবহান আল্লাহ, কতই না অসাধারণ কথা। আল্লাহ আমাদেরকেও পবিত্র আহলে বাইতের মহাব্বত নসিব করুক, আর সাহাবাই কেরামের মহাব্বত দ্বারাও আমাদের অন্তরকে রোশন এবং নূরান্বিত করুক। আহলে বাইতে আধারের সম্পর্ক কুরআনুল করিমের সাথে সৈয়দা ফাতেমা জাহরা এর তিলাওয়াত যদি দেখা হয়, ইমামে হুসাইনের তিলাওয়াতকে যদি দেখা হয়, আর এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি কুরআনুল করিমের হকসমূহ দেখি, তাহলে আপনার কি মনে হয় যে আমাদের উপর কুরআনুল করিমের কি হক রয়েছে যা আমাদেরকে আদায় করতে হবে?
দেখুন, মূল কথা তো কুরআনুল করিমের হকের বিষয়ে এটাই, এই কুরআনের উপর ইমান আনতে হবে। আর আলহামদুলিল্লাহ মুসলমানগণ এর উপর ইমান রাখেন, এর মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। লড়াই বা ফি, এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এটি আল্লাহর কালাম আর পবিত্র কালাম। একে তো হচ্ছে কুরআনের উপর ইমান আনা, ঠিক তো? কুরআনের উপর ইমান আনার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হচ্ছে কুরআনুল করিমকে মুখস্থ করা, তিলাওয়াত করা এবং মুখস্থ করা। যদিও উভয়টি আলাদা আলাদা, প্রত্যেক তিলাওয়াতকারীর কুরআন মুখস্থ আছে এটা আবশ্যক নয়, কিন্তু মুখস্থকারীদের জন্য তিলাওয়াত আবশ্যক, ঠিক তো? তা না হলে তার মুখস্থ থাকবে না। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান ছিল, তিনি খাবার রান্না করতে করতে কুরআনের তিলাওয়াত করতে,
আল্লাহু আকবার আল্লাহু আকবার
রান্না করতে করতে। এটি আমাদের ইসলামী বন্ধুদের জন্য অনেক বড় শিক্ষা। তারা খাবার রান্না করতে করতে গান শুনে, খাবার রান্না করতে করতে মিউজিক শুনে, খাবার রান্না করতে করতে জানি না কি 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 কাজ করে। অথচ আপনি যখন খাবার রান্না করছেন, আমি আপনাকে একটি পরামর্শ দিচ্ছি। সাধারণভাবে আমাদের এখানে মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, যদি শরীরে কোনো বাধা না থাকে তাহলে আজানের আওয়াজ শুনতেই কিছু সময়ের ব্যাপার, কাজ বন্ধ করে আজানের উত্তর দিয়ে দিন। এক লাখ নেকি পাওয়া যায় প্রতিটি বাক্যে নারীদের জন্য, এক লাখ নেকি। ১৫টি বাক্য আছে আজানে, আর ফজরে ১৭টি বাক্য, শুধুমাত্র আগ্রহের প্রয়োজন। একইভাবে কুরআনুল করিমের তিলাওয়াত মুখস্থ থাকে, কুরআনুল করিমের সুরাও মুখস্থ থাকে। খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কোন মুসলমান মহব্বত করে না? তো উনার একটি আমল তো এটাও যে তিনি খাবার রান্না করতে করতে কুরআনুল করিমের তিলাওয়াত করতেন, অথচ ওই সময় খাবার রান্না করা এতটাও সহজ ছিল না, আপনারাও বুঝতে পারছেন। এখন তো সুযোগ সুবিধা অনেক, তাই এই সময় উল্টাপাল্টা কথা, গীবতে ব্যস্ত থাকা, গুনাহেপূর্ণ কথা বলা, অযথা কথাবার্তা করা, অযথা সময় নষ্ট করার পরিবর্তে কুরআনুল করিমের তিলাওয়াত করুন, অথবা এ জাতীয় কোনো নেকির কাজ করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সওয়াব পাবেন। তিনি তিলাওয়াত করতেন। তো আমার যে অনুরোধ আপনাদের কাছে, কুরআনুল করিমের হক সম্পর্কে আজ আমাদের আলোচনা, এই হকের আলোচনায় প্রথম হক হচ্ছে এটি, আমরা কুরআনের উপর ইমান আনব, অতঃপর তার ব্যাখ্যা আছে। দ্বিতীয় হক হচ্ছে এই কুরআনুল করিম, এর তিলাওয়াত করুন। এর পরের হক হচ্ছে এটি, কুরআনুল করিমকে মুখস্থ করুন আর এর উপর আমলও করুন আর একে বুঝুন। এই সব কিছু কুরআনুল করিমের হকের মধ্যে অন্তর্ভুক্ত। অতঃপর কুরআনুল করিমের শিক্ষাকে অন্যদের কাছে পৌঁছানো, এটিও কুরআনুল করিমের হকের মধ্যে অন্তর্ভুক্ত। এখন না আপনি দুর্ভাগ্যবশত না কুরআন শুদ্ধভাবে পড়তে শিখেছেন, না আমাদের কোরআন তিলাওয়াতের সৌভাগ্য নসিব হচ্ছে, না আমাদের কোরআন বোঝার সৌভাগ্য নসিব হচ্ছে, না কোরআন এর দিকে অর্থাৎ কোরআন তিলাওয়াতের প্রতি আহ্বানের সৌভাগ্য নসিব হচ্ছে, কিছুই না। বরং আমাদের এখানে তো এক আজব অবস্থা, কন্যা বিদায়ে কন্যাকে যে কোরআন দেয়া হয়, সম্ভবত বছরের পরে কন্যা সে কোরআন দেখতে পায়। কখনো বাবা জিজ্ঞাসা করেন, মা ওই যে কোরআন দিয়েছিলাম, আব্বু কোন কোরআন? মা আপনার বিদায়ে এত সুন্দর ডিকো করা প্যাকেটের ভেতর করে যে কোরআন দিয়েছিলাম তাতে সুন্দর তসবিও ছিল। আরে আব্বু তা তো খুলেই দেখিনি, তা তো আলমারির উপরে আছে, আপনি উপহার স্বরূপ যে আলমারি দিয়েছিলেন। বছর পরে মেয়ে ওই কোরআন খুলে, অথচ ওই কোরআনের ছায়ায় তার বিদায় হয়েছিল। ভালো বিষয়, কোরআনের ছায়ায় বিদায় হওয়া কোনো খারাপ কাজ নয়, ভালো একটি বিষয়, এটি একটি ভালো প্রথা যে চলুন বরকতের জন্য এই কাজটি করা হয়। কিন্তু বেচারি নিজে কোরআন পড়তে জানে না। খুব মৌলিক বিষয় যা আজ আমরা বলার চেষ্টা করছি, যা আমাদের এভাবে বলতে পারেন যে যা আমাদের প্রবলেম, আমাদের একদম বেসিক প্রবলেম, তা হচ্ছে নাম্বার এক, আমরা কোরআন পড়ি না, পড়লেও শুদ্ধভাবে পড়ি না, যদিও শুদ্ধভাবে পড়ি তাহলে বুঝি না, আর যদি কিছু বুঝে যাই তাহলে আমল করি না। অর্থাৎ সব দিক থেকে আমাদের যে পজিশন কুরআনুল করিমের ব্যাপারে, এর হকের ব্যাপারে, তা খুবই দুর্বল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটি আল্লাহ পাকের পবিত্র কালাম। সৈয়দনা উমর ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে তশরিফ আনতেন, সর্বপ্রথম কোরআন খুলে পড়তেন, এটি উনার পবিত্র অভ্যাসের অন্তর্ভুক্ত ছিল, কুরআনুল করিম খুলে পড়া। আমরা কুরআনুল করিম তো খুলে দেখি না, এমনকি অনেক সময় আমার দুশ্চিন্তা হয় যে সালমান ভাই, আমার এরূপ দুশ্চিন্তা হয় যে এই মুহূর্তে আমাদের যে জেনারেশন আছে, এসপেশালি আমি যদি ইয়ং জেনারেশনের কথা বলি, যারা আমাদের সমাজে একদম রিলিজিয়াস, যে কমিউনিটি যাদেরকে বলা হয়, যাদেরকে ধর্মীয় মুসলমান বলা হয়, তার থেকে এরা অনেক দূরে, আই ডোন্ট নো হোয়াই, কিন্তু দূরে থাকে। সম্ভবত তাদের স্বভাব এমন হয়ে গেছে, ভাই আমাদেরকে আলাদা থাকতে হবে। এদের মধ্যে অনেকে আছেন যারা কোরআন খুলেছে, বছর হয়েছে হয়তো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কোরআন খুলেছেন কতদিন হয়েছে? সম্ভবত আপনাদের মাঝে অনেকে আছেন যারা এটা বলে দিবেন, এক বছর হয়ে গিয়েছে, দু বছর হয়ে গিয়েছে, তিন বছর হয়ে গেছে, কখনো খুলে পড়িনি। আপনারা কি ঠিক করছেন? এটি আমার রবের কালাম, এটি আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে নাজিল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তিলাওয়াত করতেন, নিজ সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের সামনে তিলাওয়াত করতেন, অতঃপর এর অর্থ তুলে ধরতেন, অন্তরের পরিশুদ্ধি করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দর আমল আমি পড়েছি, তিনি তার সাহাবাদের বলতেন, আল্লাহর কালাম শোনাও, আমি কোরআন শুনতে চাই। আরজ করা হল, ইয়া রসুলাল্লাহ, কোরআন আপনার পবিত্র অন্তরে নাজিল হয়েছে। তখন বলতেন, মাহবুবের কালাম অন্য কারো মুখ থেকে শোনা অধিক পছন্দের। অর্থাৎ তিনি ওনার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন, আর যখন কোরআন শুনতেন তখন তিনি কান্না করতেন। একবার বিসমিল্লাহ শরীফ শুনে তিনি কান্না করেছিলেন, আর তিনি বলেছিলেন, হাদিসের সারমর্ম হচ্ছে, তার অবস্থা কি হবে যার উপর রহমানুর রহিম রহম করবেন না? এ জাতীয় সারমর্ম আপনাদেরকে যা হাদিসে আলোচনা করা হয়েছে তা আমি তুলে ধরার চেষ্টা করছি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই শান ছিল তিলাওয়াত সম্পর্কে, যে তিনি মানে একটি অঙ্গীকার হয়েছিল নামাজ এবং ইবাদত সম্পর্কে। আচ্ছা বাদ দিন, অঙ্গীকারের বিষয়টি আমি আপনাদের কনফার্ম করছি না, কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজ ঘরে নামাজ পড়তেন তখন ওনার তিলাওয়াতের আওয়াজ এমন ছিল যে কাফেরদের এই ভয় হতো আবার কেউ উনার তিলাওয়াত শুনে যেন মুসলমান না হয়ে যায়। এই তিলাওয়াতের ধরন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি একটি কিতাবে পড়েছিলাম। সালমান ভাই, এক বুজুর্গ আলাহি রহমা সম্পর্কে আমি পড়েছি, তিনি যখন ওনার ইন্তেকালের সময় নিকটবর্তী হল তো ওনার বোন কান্না করছিল, তখন তিনি শুধু এটা বললেন, কেন কান্না করছ? দেখো, যে কক্ষে আমি আছি তোমার এই ভাই এই কক্ষে 18,000 কোরআন খতম করেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কোরআনের তিলাওয়াত আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম আপনারা শুনেছেন, তিনি শাফিঈদের ইমাম। চার প্রসিদ্ধ ইমাম আছেন, ইমাম মালিক, ইমামে আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই, আর ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাআলা। এই চার ইমাম ছিলেন। আপনারা জানেন আমরা মাশাআল্লাহ হানাফি, ইমামে আজম, ইমাম আবু হানিফা আলাইহির রহমার মুকাল্লিদ, কিন্তু চার ইমামই বরহক, বরং আপন ভাইয়ের চেয়ে বেশি ছিলেন এই চার ইমাম। ওনাদের সকলের নিজ নিজ ফিকি চিন্তাধারা ছিল, আকিদাগত দৃষ্টিভঙ্গি সকলের সেম ছিল। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই এর, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাই এর সাথে দেখা করার ইচ্ছা জাগ্রত হয়। এখন ইমাম শাফি ছিলেন মক্কায় মুকাররমায়, ইমাম মালিক ছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। এখন ওনার আকাঙ্ক্ষা, আমি ইমাম মালিকের সাথে দেখা করব। তো কোন কাফিলা মদিনাতুল মুনাওয়ারার যাচ্ছিল হয়তো, তিনি তাদের সাথে চুক্তি করলেন, তারা ওনাকে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দিল যে যেতে পারেন। 8 দিন 8 রাতে সফর করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছান। এই 8 দিন ও রাতে আমার ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই 16 বার কোরআন খতম করেছেন, দিনে একটি রাতে একটি। হাফিজ ছিলেন, এতটা কোরআন তেলাওয়াত করতেন, কোরআনে চুমু দেয়া, কোরআনকে দেখা, কোরআনকে চোখে লাগানো, কোরআনকে বুকে লাগানো। আপনি কখনো কোরআনকে বুকে লাগিয়েছেন? যেমন বাচ্চাকে বুকে লাগানো হয় প্রশান্তি আসে না, আপনি কখনো কোরআনকে বুকে লাগিয়েছেন? যখনই আপনি কোরআনকে বুকে লাগাবেন, তখন বুকের মধ্যে কুদরতিভাবে আপনি প্রশান্তি অনুভব করবেন, সুখ অনুভব করবেন। এমন মনে হবে যে সিনা থেকে ভারী কোনো বস্তু নেমে গেছে। অতপর আপনি কান্না করুন, অতপর কোরআনে চোখ লাগান, একে মোহাব্বত করুন, কোরআনকে মোহাব্বত করুন, কোরআনকে মাথায় রাখুন, বরং মাথায় রেখে নিয়ত করুন, মওলা এর যত বিধান আছে সব আমার মস্তিষ্ক এবং আমার হৃদয়ে অবতীর্ণ করুন, আমাকে এর উপর আমল করার তৌফিক দিন, একে খুলুন, একে দেখুন, একে ভালোবাসুন, আমার রবের কালাম। এর তিলাওয়াত করলে কান্না করে করে তিলাওয়াত করুন, কোরআন বিরহের সাথে অবতীর্ণ হয়েছে, আর একে সুন্দর আওয়াজে তিলাওয়াত করুন, তিলাওয়াতেও সৌন্দর্যতা তৈরি করুন। এই সবকিছু হাদিসের মর্মার্থ আমি বর্ণনা করেছি, অতঃপর একে পড়ুন। আল্লাহ সেই দিন নিয়ে আসুক, আমাদের এটা আমাদের দুর্ভাগ্য, আল্লাহ সেই দিন নিয়ে আসুক। এমন কোন দিন যেন বাদ না যায় যেদিন আমরা কোরআন খুলে তার তিলাওয়াত করিনি। কত বড় বথ নসিবি আমাদের, এটি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আজ আমাদের চোখের সামনে। আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরআনুল করিম যা কিয়ামত পর্যন্ত থাকবে, আর আজ আমাদের ঘরে ঘরে এই কুরআনুল করিম বিদ্যমান। দুনিয়াতে সবচেয়ে বেশি ছাপানো, প্রিন্ট হওয়া কোন কিতাব থাকে তা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কিতাব, কুরআনুল করিম। দুনিয়াতে আজও সবচেয়ে বেশি পঠিত যে কিতাব তা হচ্ছে কুরআনুল করিম, সবচেয়ে বেশি হিফজ করা কিতাব এই কিতাবুল্লাহ কুরআনুল করিম, আর সবচেয়ে বেশি সকলেরই যা মুখস্থ হয় তা হচ্ছে কুরআনুল করিম, কেননা এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমার রব্বে করিম নিয়েছে। আমি একে নাজিল করেছি আর আমি এর হিফাজত করব, আর এর হিফাজতের একটি পদ্ধতি হচ্ছে মুখস্থ হওয়া, আছে না? আল্লাহ তাআলা কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছে,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্র,
একে সহজ করে দেওয়া হয়েছে যাতে আমরা মুখস্থ করতে পারি, একে মুখস্থ করা সহজ। ছোট ছোট শিশু থেকে শুরু করে বড়রাও একে মুখস্থ করে ফেলে, কয়েকবার পড়লে জবানে শব্দ সেট হয়ে যায়, এরপর ছোট বড় এর তিলাওয়াত করতে থাকে। কোরআনুল করিম পড়া, একে মুখস্থ করা, এরপর একে বোঝা। বোঝার জন্য আলহামদুলিল্লাহ আমি তো অনুরোধ করব, বড় অনুগ্রহ হয়েছে যে আমরা সিরাতুল জিনানের মতো তাফসির পেয়েছি। এর মোবাইল অ্যাপ্লিকেশনও আমাদের কাছে আছে, যাতে একে পড়তেও পারি, একে শুনতেও পারি, এর তাফসিরও পড়তে পারি, তারজুমাও পড়তে পারি। আর এর মধ্যে কানজুলিমানের তারজুমার সাথে সাথে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত এর যে তারজুমায়ে কুরআন কানজুল ইমানের ফাইজান, কুরআনের সহজ তারজুমা কানজুল ইরফানও বিদ্যমান। তো এটি হচ্ছে অনেক বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। তো বাস্তব তো এটাই প্রিয় ইসলামী ভাইয়েরা, রবের তৌফিক থাকলে কাজ হয়ে যাবে। এখন আল্লাহর তৌফিক যদি না থাকে তাহলে কাজ কিভাবে হবে? হাফেজেরও কোরআন ভুলে যায় ভাই, আল্লাহর পানা।
হাজি সাহেব, একটি বিষয় আছে, আমি চাইছি এই বিষয়ে আপনি আলোচনা করুন। দেখা যায় যখনই আপনি কথা বলেন তখন এক্সট্রা অর্ডিনারি লেভেলে গিয়ে কথা বলেন। ভাই আদায় করছে, আপনি গিয়ে বলছেন ঠিকভাবে করুন, প্রথমে আপনি বললেন পড়ুন, এখন যারা পড়ছেন তাকেও আপনি বলছেন ভাই এভাবে নয় বরং এভাবে, এটাকে এভাবে পড়ুন। যিনি পড়ছেন পড়তে তো দিন, একটু অগ্রসর তো হতে দিন, আগে চলতে তো দিন, একদিনেই তার মধ্যে সব পারফেকশন চলে আসবে এটা তো জরুরি নয়, তাকে অন্তত এতটুকু সুযোগ তো দিন, তাকে একটু স্পেস তো দিন সামনে যাওয়ার জন্য।
সালমান ভাই চেষ্টার মধ্যে তো আছে, আপনি কোরআন দেখুন, একটি বাক্য আছে সালমান ভাই, নিয়মের মধ্যে ফায়দা, ঠিক তো? আপনি যা নিয়ম অনুযায়ী পড়বেন উপকার দেবে, যখন নিয়ম থাকবে না তাহলে ফায়দা কোত্থেকে হবে? ওই যে হাদিস আছে না,
রুব্বা কারিনিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু,
অনেক কোরআন পাঠক এমন আছেন যাদেরকে কোরআন খুদ অভিশাপ দেয়। যখন এর ব্যাখ্যা পড়বেন তো ব্যাখ্যায় আছে একে মাখরাজ, এর তাজবিদের সাথে এর নিয়ম অনুযায়ী পড়া হয় না। তো শুধু তো এটা নয়, কোন এমন ল্যাঙ্গুয়েজ আছে যার ব্যাপারে আপনি বলবেন, বলে তো দিন। অর্থাৎ আল্লাহর এই কোরআন আরবি ভাষার রীতিতে নাজিল হয়েছে কোরআন, আর একে আরবিতে পড়তে হবে, আর একে নিয়ম কানুন পদ্ধতি অনুযায়ী পড়তে হবে। আমাকে বলুন, যখন আমি দাওয়াত ইসলামীতে আসার পূর্বে এক ফ্রেঞ্চ ইনস্টিটিউট, যদিও আমি পড়তে যাইনি কিন্তু এক সময় আমার ইচ্ছা ছিল, তো ফ্রেঞ্চ ইনস্টিটিউটে যাওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আপনাকে ফ্রেঞ্চ ইনস্টিটিউটে যেতে হবে, আপনাকে ইংলিশ শেখার জন্য ইংলিশ ইনস্টিটিউটে যেতে হবে, আপনাকে যে কোনো ভাষা শেখার জন্য আপনাকে সেই ইনস্টিটিউটে যেতে হবে, তাই না? তা শেখানো হয়। তো কোরআন শেখার জন্য কি কোরআনের ইনস্টিটিউটে যাবেন না, ওই প্রতিষ্ঠানে যাবেন না যেখানে কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, তাও সঠিকভাবে, প্রত্যেক শিক্ষকই যে ঠিকভাবে শেখান এটা অপরিহার্য নয়। কোরআনের একটি বরকত আমি আপনাকে বলবো, কোরআন শুদ্ধভাবে পড়া শুরু করুন, বুঝে বুঝে তারজুমা এবং তাফসিরের সাথে, কোরআন নিজে আপনাকে তার সাথে জড়িয়ে নিবে।
আল্লাহু আকবার।
নিয়ত করুন যে আমি চার আয়াত পাঁচ আয়াত পড়ব, অতপর আমি কাজে যাব। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, একটি সিচুয়েশন আপনার সামনে রাখছি কিন্তু আপনি পাঁচ মিনিটের পর ছয় মিনিট হয়ে যাবেন, ভাই সামনে একটু পড়ি, অতপর সপ্তম মিনিটে যাবেন আর একটু পড়ি, আপনার এমন লাগবে যে যেন বন্ধ না করি, আর একটু সামনে পড়ি, আর একটু সামনে পড়ি। সঠিকভাবে বুঝে বুঝে পড়েছেন তখন আপনাকে কোরআন তার সাথে জড়িয়ে নিবে, কেননা কোরআনের তিলাওয়াতে একটি আলৌকিকতা আছে, এর তিলাওয়াতকারীর বিরক্তিবোধ আসে না। আর এর আরও একটি আলৌকিকতা হচ্ছে এর বিষয়বস্তু শেষ হয় না, আপনি যখন একে পড়বেন একটি নতুন দিক আপনার সামনে, এটি হচ্ছে কোরআনুল করিমের বরকত, তা আপনার সামনে আসবে। তো একে পড়া, একে শেখা, একে বোঝা, এর উপর আমল করা, আর একে অন্যদের কাছে পৌঁছানো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তো আমি যা কিছু এখন এই অনুষ্ঠানে আলোচনা করেছি এইসব বিষয়গুলো ভাবুন আর বলুন আমি এবং আপনি কোথায় দাঁড়িয়ে আছি। যতটুকু আলোচনা করলাম ঠিক আছে, কিছু হতে পারে বিশেষত্ব দৃষ্টিগোচর হয়েছে আলোচনাতে বা ঘটনাসমূহ জানতে পেরেছেন, ওহো ভাই কোরআন তো কোরআনই কিন্তু আপনি আমি কোথায় দাঁড়িয়ে আছি কোরআনুল করিমের ব্যাপারে, একে খোলার ব্যাপারে, একে দেখার ব্যাপারে, একে পড়ার ব্যাপারে। সম্ভবত হতে পারে দর্শকবৃন্দ, আমি আপনাদের ডাইরেক্টলি বলছি, সম্ভবত হতে পারে আপনাদের মধ্যে অনেকের ঘরে এমন আছে, যদি আপনি আমার কথা শুনতে শুনতেও যদি কোরআনের দিকে যান যা আপনার আলমারিতে আছে অথবা আলমারির উপরে আছে, যদি আপনি তা ওঠান তো হতে পারে এর উপর মাটি অথবা ধুলো লেগে আছে। কেননা আপনি একে মাসব্যাপী ছুঁয়েও দেখেননি, মাসব্যাপী স্পর্শও করেননি, এর উপর মাটি এবং ধুলাবালি তার মধ্যে লেগে আছে। যে আপনার আপনার ইমানি আত্মসম্মানবোধ কি এটি সাই দেয় আমার ঘরে আমার রবের কালাম কুরআনুল করিম এটি ধুলিময় হবে, ধুলাবালি লাগবে, পড়ব না? আমার এ ভয় হয়, আলোচনা বাকি আছে তা আমি শেষ করছি, আমার ভয় হয় আল্লাহ না করুক, এতটা দূর আমাদের সমাজ, এই মুহূর্তের কথা বলছি, কারেন্ট জেনারেশন যারা আছেন, যে রানিং জেনারেশন আছে, আপকামিং জেনারেশনের কথা কি বলবো, এর মাধ্যমে আপনারাই বুঝে নিন। তারা সামনে গিয়ে তারা তো কোরআন খুলছে না, পড়ছে না, তাহলে কি আপকামিং জেনারেশন যারা আসছে আমাদের পেছনে এখন দুই বছরে তিন বছরে অথবা যারা জন্ম নিবে তারা কি কোরআন থেকে মাযাল্লাহ এতটা দূরে সরে যাবে যে তারা এটাও বুঝতে পারবে না এই স্থানে এই জায়গায় রাখা কোরআন কোনটি? আপনি বলেন বাবা কোরআন নিয়ে আসো, সে বলবে আব্বু এটা কোরআন নাকি এটা কোরআন? যে আমরা কি এই যুগ দেখতে চাই নাকি এই জামানা আমরা দেখতে চাই? আল্লাহ না করুক এমন যুগ যেন না আসে। আমি এমনিতে ভীতি দেখাচ্ছি, আচ্ছা এই ভীতি দেখানোর একটি কারণও আপনাদের বলে দিচ্ছি, যে আমি কয়েকবার আলোচনা করেছি, আমি ফ্রান্সে ছিলাম, প্যারিসে আমাদের বয়ান ছিল, আমার বয়ান ছিল, বয়ানের পর আমরা বসেছিলাম প্যারিসে অথবা প্যারিসের কাছাকাছি কোথাও বয়ান ছিল আমার ফ্রান্সে। ফ্রান্সে আরব কমিউনিটি দীর্ঘ সময় যাবত বসবাস করছে, একশো বছর, দেড়শো বছর, দুইশো বছরও হয়ে গেছে। তো আমরা বসেছিলাম বয়ানের পর খাওয়ার জন্য, তো কিছু আরবি যুবককেও পাশে বসানো হয়েছিল, কথাবার্তা চলতে থাকলো, এর মধ্যে কোরআনুল করিমের বিষয় আসলো, আরবি ছিলেন সালমান ভাই, তারা যারা আরবি ছিলেন এদের মধ্যে এমন কয়েকজন ছিলেন যারা দেখে দেখে কোরআনও পড়তে জানে না, আরবি বংশভূত, আরবি বংশভূত, আরবি ছিলেন, আরব গোত্রের ছিলেন, কিন্তু যেহেতু পরিবেশ বদলে গেছে, সোসাইটি বদলে গেছে, দেশ বদলে গেছে আর পুরো ল্যাঙ্গুয়েজ বদলে গেছে, ফ্রেঞ্চ জানত, নিজেদের মধ্যে সম্ভবত আরবিতে ডিসকাশন করতে পারবে কিনা হয়তো করেন, কিন্তু সেখানে এই বিষয়টি উঠে এসেছে তারা দেখেও কোরআন পড়তে জানে না।
ইন্নালিল্লাহ।
এখন আপনি ভাবুন যে আসলে এখন এই দোয়া পড়ার সময় অনেক বড় মুসিবত এটা, ভবিষ্যতে গিয়ে আমাদের অবস্থা কেমন হবে? আপনাদেরকে অনুমতি থাকলে আরো দুটি প্রশ্ন করব দর্শকের কাছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যারা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, স্পেশালি যারা 20+, তাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি, আপনি ইন্টার কমপ্লিট করেছেন, আপনি গ্রাজুয়েশন করেছেন, আপনাদের অনেকে হয়তো মাস্টার্সও করেছেন, একটি প্রশ্ন করছি, 20 বছর 25 বছরের আপনার যে এডুকেশন লাইফ, এই মুহূর্তে যে মুহূর্তে আপনি আমাকে শুনছেন, আমি 2022-এর কথা বলছি, আপনি নিজের একটু পরীক্ষা করে নিন, আপনি এই যে 15 বছর 20 বছর 25 বছরের এডুকেশন লাইফে, টু বি অনেস্ট, আপনি কি দেখে কোরআন পড়তে পারেন? এটি আপনি একবার এক্সামিন করিয়ে নিন কোনো ভালো কারীর মাধ্যমে, যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন, আশিকের রাসূলের কাছে যান, বলুন আমার পড়া চেক করে দিন।
এক্সামিন কেন করাবে, আমি তো জানি,
সেজন্য তো এক্সামিনের কথা বলছি আমি, আমি শুদ্ধভাবে পড়ি এটা বললে চলবে না। আপনি আপনার সকল বুকস, ইভেন আপনি আপনার ম্যাথমেটিক্স, আপনার অ্যাকাউন্টিং, আপনার কেমিস্ট্রি, আপনার ফিজিক্স, আপনার যতগুলো সাবজেক্ট আছে ওই সবগুলোকে আপনি চেক করিয়েছেন, সবগুলোর এক্সামিনেশন দিয়ে অতিক্রম করেছেন, ঠিক তো? অথচ এগুলোর ব্যাপারে কবরের প্রশ্ন কি বা জবাব হবে? কোরআনের তো কবরের সাথে কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে কোরআনের, কেননা কোরআন তার তিলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে, ঠিক তো? এখন আপনি একবার এক্সামিন করিয়ে নিন, আপনি বুঝতে পারবেন অনেক বেশি পসিবিলিটি আছে, আপনি হয়তো দেখেও শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না, ঠিক তো? আমি পিং পয়েন্ট তো করছি না, আপনি জানেন না, জেনারেল ডিসকাস করছি, যে নিজের উপর নিতে চান নিয়ে নিন, নিয়ে নিলে ইনশাল্লাহ কবর ও আখিরাতে কল্যাণ হবে, যদি শুদ্ধ করে করে নেয় তো। এখন আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি সম্পূর্ণ এডুকেশন লাইফের মধ্যে আপনাকে দেখে কোরআন পড়ানো শেখানো হয়নি, এটি আমাদের, একে তো আমাদের কারিকুলাম প্রবলেম, এটি আমাদের এডুকেশন প্রবলেম অ্যাজ এ মুসলিম, আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়া আমার সকল স্টুডেন্ট যারা কিনা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে গেছে, এর থেকে অগ্রসর হয়েছে, হায়ারলি এডুকেশনের দিকে তারা চলে গেছে, কিন্তু আমার এই তরুণগণ, হোক মেল বা ফিমেল, তারা দেখে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। আপনার কি মনে হয় না এতে আমাদেরও দুর্বলতা আছে, যে আমি পারছি না, আর এটি আমার পুরো সিস্টেমের দুর্বলতা, যেখানে দেখে কোরআন শুদ্ধ করতে পারিনি। দিন থেকে এ কেমন দূরত্ব ভাই? আমাকে বলুন, দিন থেকে এ কেমন দূরত্ব? ছোটবেলায় একজন হুজুর রাখা হয়েছিল কোরআন শুদ্ধভাবে পড়ানোর জন্য। জানা নেই তিনি শুদ্ধভাবে পড়াতেন নাকি পড়াতেন না, আর তিনিও আধা ঘন্টা পড়িয়ে চলে যেতেন, সারাদিনে আর কখন পড়ত। আমরা 8 থেকে 10 ঘন্টা শুধুমাত্র আমাদের দুনিয়াবী এডুকেশনের জন্য টাইম দিয়েছি। তো এটি কোরআনের শিক্ষার কথা বলছি। যদি এই সকল তরুণ মেল ও ফিমেলকে জিজ্ঞাসা করি, এই সম্পূর্ণ এডুকেশন লাইফের মধ্যে আর তা এখনো আপনাদের চলছে, কাপড় পবিত্র করতে জানেন কিনা, গোসল ফরজ গোসল করতে জানেন কিনা, অজুর ফরজ জানেন কিনা, নামাজের শর্ত ফরজ আমরা জানি কি জানি না, আপনারা বলুন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমার এই আলোচনা আপনাদের নিকট সহমর্মিতা মনে হয়, আমি আপনাদের প্রতি আসলে সহমর্মিতা করছি। আপনি আমাকে বলুন, ভাই এ কেমন জীবন কাটাচ্ছি আমরা? আমরা মুসলমান, দ্যাট ইজ অব্লিগেটরি নলেজ অব ইসলাম, উই শুড লার্ন ইট। কিন্তু আমরা কতটা দূর এর থেকে? আমরা ইংলিশ জানি না, আমরা অমুক সাবজেক্ট পারি না, কেমিস্ট্রি পারি না, ফিজিক্স পারি না, অ্যাকাউন্টিং পারি না, আর এই সব কিছু সেকেন্ডারি জিনিস, না পারলে এর সাথে কবর ও আখিরাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু নামাজ ঠিকভাবে পড়তে জানি না, ওযু ঠিকভাবে করতে জানি না, গোসল ঠিকভাবে করতে জানি না, পবিত্রতার মাসায়েল আমরা এতটা দুর্বল, কোরআন দেখে পড়তে জানি না। আপনি ভাবুন আমরা কি করছি। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করছি, আজ কোরআনের হকের আলোচনা চলছে, তো কোরআনে গোসলের আলোচনা আছে, কোরআনে ওযুর আলোচনা আছে, কোরআনে নামাজের আলোচনা আছে, কোরআনে যাকাতের আলোচনাও আছে, কোরআনে হজেরও আলোচনা আছে, কোরআনে রোজারও আলোচনা আছে, কোরআনে সামাজিকতারও আলোচনা আছে। দিনের এমন কোন, জীবনের এমন কোন দিক আছে যে ব্যাপারে কোরআন আপনাকে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে না? আল্লাহ বলে, এটি আল্লাহর রশি, এটিকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে, আর একে পড়তে হবে, একে বুঝতে হবে, শিখতে হবে, এর উপর আমল করতে হবে। অথচ আমরা এর থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার অর্থ ইসলাম এবং দিনের যে শিক্ষা, সম্পূর্ণ জীবনযাপনের পদ্ধতি, তা কোরআন না পড়ার ফলে ভুলে যাচ্ছি। আর যখন কোরআনুল করিমের আয়াতসমূহের ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশন, এর তাফসিরকে যখন আমরা বুঝতে যাই, তখন ডেফিনেটলি এর জন্য আমাদের হাদিসের প্রয়োজন হবে। আর হাদিস আমাদেরকে বলবে যে এর মানে কি। আমার অনুরোধ, আমি আপনাদের সম্মুখে একটু দীর্ঘ আলোচনা করলাম, আরজ করলাম, কিন্তু আল্লাহ করুক আমার কোন ইসলামী বা ইসলামী বোন যারা আছেন, যারা আমার কথাকে সিরিয়াসলি নেবেন, আর জীবনের কোনো ভরসা নেই, মৃত্যু আজও আসতে পারে, আমরা কি অবস্থায় মারা যাব? আমরা দেখে দেখে কোরআন পড়তে জানি না, আমরা সঠিকভাবে নামাজ পড়তে জানি না, সঠিকভাবে ওযু করতে জানি না, সঠিকভাবে গোসল করতে জানি না, আমাদের অর্থাৎ পাক নাপাকি সম্পর্কে আমাদের কোনো চিন্তা নেই, হারাম এবং হালাল সম্পর্কে আমাদের কোনো খবর নেই, জায়েজ এবং নাজায়েজ সম্পর্কে আমাদের কোনো খবর নেই, আমরা কি এই অবস্থায় মারা যাব? ইসলামী বোনেরা চিন্তা করুন, ওনারা কি এভাবে নিজের সময় ফ্যাশনে, পর্দাহীনতায় আর এ ধরনের লাক্সারি লাইফে নিজের সময় বরবাদ করতে চান? ইসলামী ভাইরাও চিন্তা করুন, ইসলামী বোনেরাও করুন, যারা এডুকেশনের সাথে রিলেটেড তারাও ভাবুন, এর সাথে রিলেটেড নন তারাও চিন্তা করুন। এমন নয় শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন শুধুমাত্র তারাই পেছনে, না, যারা একেবারে পড়েন না তারাও পেছনে আছেন। অর্থাৎ এভাবে বুঝুন যে এটি একটি সামগ্রিক প্রবলেম, আর আমরা সকলে মিলে সামাজিকভাবে একে ঠিক করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এই দিক থেকেও নিজের রোল প্লে করছে,
আলহামদুলিল্লাহ।
আল্লাহ করুক আমার কথা যেন অন্তরে গেঁথে যায়।
আমি আপনাকে খুব অবাক করে একটি কথা বলছি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, আর তিনি বলেন যে আমাদের সাথে একজন সাহেব আছেন, আর না তিনি নামাজ পড়তে জানেন, না তিনি তালবিয়া জানেন, না তিনি কোরআনুল করিম পড়তে জানেন, আর অর্থাৎ তিনি এই ব্যাপারে এই যে একদমই কিছু জানেন না। আপনি বলুন যে এখন কি করা যায়। অর্থাৎ আপনি অবস্থা দেখুন, ওমরার জন্য যাচ্ছে, মদিনায় তাইয়েবায় যাচ্ছে নবীর দরবারে উপস্থিত হওয়ার জন্য, অতঃপর সেখান থেকে ওমরাও করতে হবে, তালবিয়াই জানেন না, আচ্ছা নামাজও পড়তে জানেন না, সুরা ফাতিহাও পড়তে জানেন না। অর্থাৎ দেখুন, যা ফরজ তার আলাদা একটি গুরুত্ব আছে, যা ওয়াজিব তার আলাদা একটি গুরুত্ব আছে, অথচ এমন পরিস্থিতি বানিয়ে রেখেছে। আল্লাহ চান তো আমরা যেন এগুলো পরিপূর্ণ করতে পারি। দাওয়াত ইসলামী অসংখ্য পদ্ধতি শেখাচ্ছে।
গত মাদানী মুজাকার একটি কথা বলেছিলেন না, আমার কাছে একজন যুবক এসেছিল, পরিণত বয়সের ছিল, সাক্ষাৎ করল, আর সে এটি বলল যে জীবনে প্রথমবার আমি দেখলাম যে মসজিদের ভেতর থেকে কেমন হয়। এখন আপনি এটি ভাবুন, হতে পারে আপনিও আশ্চর্য হচ্ছেন, আর আসলে আশ্চর্যের বিষয়। আমির আহলে সুন্নাহ নিজে এই কথাটি কোট করেছেন যে তার জীবনে প্রথমবার ওই যুবক আমির আহলে সুন্নাহকে বলেছিলেন, আমি আমার জীবনে প্রথমবার দেখলাম যে মসজিদ কেমন হয়। অর্থাৎ সে না জুমার জন্য, না ঈদের জন্য, না কোনো কারণেই সে মসজিদে আসেনি। দরসে কোরআন যদি আমরা ভুলে না যেতাম, জামানা আজ এই যুগ দেখত না হয়তো।
জি কল,
আমার প্রশ্ন হচ্ছে, যদি মানুষ জবের পাশাপাশি কোরআন অনুবাদ ও তাফসির শিখতে চায়, তাহলে এর জন্য কোনো সহজ পদ্ধতি, কোনো মোবাইল অ্যাপ অথবা বা অন্য কোনো পন্থা আছে কি যাতে মানুষ সহজেই তা শিখতে পারে?
আসলে কিছু না কিছু। দেখুন, খাবার খাওয়াটাও তো এত সহজ নয়, রান্না করতে হয়, কিছু না কিছু চেষ্টা করতে তো হয়, ডেফিনেটলি। তো এক্ষেত্রে সমাধান হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, বরং সহজে বললে সম্ভবত অনেকটাই সহজ, যা আমাদের অনলাইন সিস্টেম আছে, আধা ঘন্টার ক্লাস হয়। তো অনলাইনে আমাদের যে সাইট আছে quranteacher.net, সেখানে যান। ওয়েবসাইট আছে আমাদের, ফেসবুক খুললে সেখানেও আছে, ফয়জান অনলাইন একাডেমি, আপনি দেখুন, আপনি গিয়ে শুধু অ্যাডমিশন নিন, আর ইনশাল্লাহ আধা ঘন্টা, জাস্ট অনলি হাফ এন আওয়ার ডেইলি বেসিসে, আপনি পার্সোনালি ওয়ান টু ওয়ান কারি সাহেব থেকে মেল টু মেল, ফিমেল টু ফিমেল, আপনি কুরআনুল কারিম পড়ুন উইদিন এ মান্থ, ইনশাল্লাহ তাআলা আপনার সামনে এই বিষয়টি ডিক্লেয়ার হয়ে যাবে, কতটুকু শুদ্ধ কতটুকু ভুল। ইনশাল্লাহ অল্প সময়ে আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে, কেননা শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে কোরআন শুদ্ধ করতে পারবেন যতক্ষণ কোনো টিচার সামনে না থাকবে। হ্যাঁ, এখন যে পেন পর্যন্ত যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, 9,000-এরও অধিক শিশু কোরআনুল করিমের হিফজ করেছে, আর এটি হচ্ছে কোরআনুল করিমের খিদমত। এই মুহূর্তে 5,000-এরও অধিক মাদ্রাসাতুল মদিনা আছে বিনামূল্যে কোরআনের হিফজ এবং নাজেরার শিক্ষা দিচ্ছে, যার মধ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2,50,000-এর কাছাকাছি। এটি কোরআনুল করিম সম্পর্কে বললাম। প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের যে মাদ্রাসাতুল মদিনা আছে, আমার মতে সবগুলো সংখ্যা যদি গণনা করি তাহলে এই মুহূর্তে তা 1,000-এর উপরে রয়েছে। আর অধ্যয়নরত নারী পুরুষের সংখ্যা ডেইলি প্রতিদিন হিসেবে এটিও আপনি 1.5-2 লাখের কাছাকাছি সংখ্যা সব মিলিয়ে পেয়ে যাবেন। পোস্ট খোঁজার চেষ্টা করছি, খুঁজে পাচ্ছি না, ফিগার্স লেখা ছিল আমার, কিন্তু যা আমি বলছি বলতে পারেন এর কাছাকাছি একটি ফিগার হবে। এছাড়াও কুরআনুল করিম প্রিন্ট করা একটি পোস্ট ছিল যা শাহেদ পাবলিশ করেছিলেন, কুরআনুল করিম প্রিন্ট হওয়া। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ পদ্ধতি, সুন্দর পদ্ধতিতে, সুন্দর নুসখা আকারে, সুন্দর ডিজাইনিং এর সাথে কুরআনুল করিমের প্রিন্টিং এটি দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা এই খিদমতকেও পালন করে যাচ্ছে। এর সাথে সাথে কুরআনুল করিমের তর্জুমা সহ কুরআনুল করিম খাজাইনুল ইরফান এর সাথে, কুরআনুল করিম সিরাতুল জিনান তাফসির এর সাথে, কুরআনুল করিম মারিফাতুল কুরআন এর সাথে, কুরআনুল করিম এটি ইফহামুল কুরআন এর সাথে, একইভাবে কুরআনুল করিমের সুরাসমূহের পারস্পরিক সম্পর্কের ব্যাপারেও কুরআনুল করিমে যে আছে, হে ইমানদারগণ, আয়াতে করিমা এর মাধ্যমে শুরু হয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এগুলো বাকিদের থেকে আলাদা করে একে আলাদাভাবে এই কিতাব আকারে মাকতাবাতুল মদিনা আমাদের জন্য প্রকাশ করেছেন। এক্ষেত্রে আমাদের মুফতি কাসিম সাহাবও অনেক কাজ করেছেন, তাফসিরে সিরাতুল জিনান এবং অন্যান্য যেগুলো সম্পর্কে বললাম, মাশাআল্লাহ ওনার খুব চমৎকার কাজ আছে। ডিপার্টমেন্টের আলাদা কাজ আছে, অর্থাৎ খিদমতে কোরআন আপনি কায়দা দেখতে পারেন, মাদানী কায়দা কিভাবে সারা দুনিয়ায় প্রসার করা হয়েছে, আর এর সাথে সাথে অনলাইনের মাধ্যমে কুরআনুল করিম মাদানী চ্যানেলে কুরআনুল করিম শেখা এবং শেখানোর অনুষ্ঠান, তিলাওয়াতের অনুষ্ঠান, অর্থাৎ খিদমতে কোরআন নিয়ে যদি কথা বলি তো আই থিঙ্ক ইফ আই এম নট রং, দাওয়াত ইসলামী ওয়ান অফ দা বেস্ট অর্গানাইজেশন যারা কোরআনের খিদমতে নিজেই নিজের উপমা। ইনশাআল্লাহ তাআলা আপনি এর উপমা আর খুঁজে পাবেন না। আর আপনি একে যদি গভীরভাবে দেখেন, পড়েন, বুঝেন, তাহলে আপনি বলবেন দাওয়াত ইসলামী যা করছে তা দাওয়াত ইসলামী করছে।
মারহাবা, দর্শকের কল নিয়ে নিচ্ছি। আর আমি এখানে আরজ করছি তার ব্যাপারে, মাদানী কায়দার ব্যাপারে। দাওয়াত ইসলামী যে মাদানী কায়দা প্রকাশ করেছে এর মধ্যে কালার্সকেও খুব ফোকাস করা হয়েছে, যেমন হুরুফে মুস্তালিয়া আছে যেগুলোকে পোর পড়তে হয়, মোটা করে পড়তে হয়, ঠিক তো? এগুলোকে ব্লু কালারে আপনি দেখতে পাবেন, আপনি যেখানে ব্লু কালারেই দেখতে পাবেন। কুরআনুল করিম শেখার অর্থাৎ কালার্সকেও কুরআনুল করিম শেখানোর ব্যাপারে নিয়ম মনে রাখার জন্য আলহামদুলিল্লাহ এতে ব্যবহার করা হয়েছে। এসব বিষয়গুলো আপনি যদি দেখেন ইনশাআল্লাহ এর মাধ্যমে বরকত পাবেন। কল নিয়ে নিচ্ছি, সামনে অগ্রসর হচ্ছি।
আজকের এই প্রোগ্রামে আমার প্রশ্ন হচ্ছে, কোরআনকে বুঝে পড়া উত্তম নাকি না বুঝে তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, এই ব্যাপারে কিছু বলবেন?
উভয় অবস্থাতে ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবে। আপনি যে প্রশ্ন করেছেন তার সাথে রিলেটেড আমার কাছে একটি বর্ণনা এই শিরোনামে বিদ্যমান রয়েছে, ইনশাআল্লাহ তাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হযরত সৈয়দুনা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ পাককে স্বপ্নে দিদার করলাম। স্বপ্নে আল্লাহর দিদার এটি সম্ভব। আরজ করলাম, ইয়া রব, যে সকল আমলের মাধ্যমে তোমার বান্দা তোমার নৈকট্য অর্জন করে সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? ইরশাদ করলেন, হে আহমেদ, আমার কালাম পাঠ করা, অর্থাৎ কোরআন। আমি আরজ করলাম, বুঝে পড়লেন নাকি না বুঝে? বললেন, বুঝে পড়লে এবং না বুঝে পড়লে, উভয় ক্ষেত্রে।
বাহ বাহ বাহ।
আচ্ছা, একটি হাদিস শুনুন, যে এক রাতে 10 আয়াত পড়ল সে উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না। তো সূরা মুলক পড়ার অভ্যাস বানিয়ে নিন, 30টি আয়াত আছে, আর এটি কবরের আজাব থেকে বাঁচাবে আর ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করাবে।
মারহাবা, মদিনা মদিনা জি কল
কুরআনুল করিমের হক বর্ণনা করা হচ্ছে। আল্লাহ পাক আমাদের কুরআনুল করিম পড়ার, বোঝার আর এর উপর আমল করার তৌফিক দান করুক। হুজুর, আমার সুধারণা ছিল কেউ সারা বছর কুরআনুল করিম না পড়লেও মাহে রমজানে অবশ্যই কুরআনুল করিম কুলেন পড়েন। এবার তিন চারজন যুবকের সাথে কথা বলার সময় জানতে পারলাম তারা এখনো পর্যন্ত কুরআনুল করিম পড়া শুরু করেনি। খুব কষ্ট অনুভব করলাম। মাহে রমজানেও যদি কেউ কোরআন শরীফ না পড়েন তাহলে কখন পড়বে? তাই আপনার কাছে অনুরোধ হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মানসিকতা তৈরি করুন যেন আমরা রেগুলার কোরআন তিলাওয়াতকারী হয়ে যাই, সেটা অল্পই হোক না কেন।
প্রতিদিন কোরআন পড়ুন। আমি কিছুক্ষণ পূর্বে হাদিস শরীফ বলেছি, এমন কোনোদিন যেন অতিবাহিত না হয় যেদিন আমরা কোরআন খুলে দেখিনি আর তাকে পড়িনি। আর যে প্রবলেম আছে ভাই, তা এটা মেজর প্রবলেম, অর্থাৎ মোবাইল, সোশ্যাল মিডিয়া। এর মধ্যে যতটা সময় অযথা সময়, গুনাহেপূর্ণ সময় তো হয়ই বরবাদ, অযথার সময় যতটা নষ্ট হয়, এই সবগুলো ক্যালকুলেশন করেন তাহলে আপনি বুঝবেন আমরা কতটা কোরআন পড়েছি, কতটা দিনী কিতাব পড়েছি, কতটা আল্লাহর জিকির করেছি। হাদিসে পাকে আছে, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে সে যেন অযথা কাজসমূহ ত্যাগ করে, যার না দুনিয়াবী ফায়দা আছে না আছে আখিরাতের ফায়দা। জি
কল
হাজি সাহেবের নিকট প্রশ্ন হচ্ছে, প্রতিদিন কমপক্ষে কতটুকু কোরআনুল করিম পড়া, শেখা অথবা এর উপর আমল করা আমাদের উপর ফরজ কিংবা ওয়াজিব, এই ব্যাপারে মাসালা বলবেন। অনেক লোককে দেখা যায় যেখানে তারাবি তাড়াতাড়ি শেষ হয় সেখানে গিয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত বুঝুক বা না বুঝুক হাফেজ সাহেবরা যেভাবে পড়েন পেছনের মুসল্লিগণ পড়া বুঝতে পারেন না, এইসব তারাবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আধা ঘন্টা 40 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, এ কারণে মানুষ সেখানে গিয়ে তারাবি পড়ার চেষ্টা করে, এই কাজটি কেমন, উত্তর প্রদান করবেন।
আলাদা আলাদা প্রশ্ন করেছেন আপনি, কুরআনুল করিম কতটুকু জানা উচিত, যা কিনা ফরজ, তা নামাজের সাথে সম্পর্কিত, যতটুকু নামাজে পড়া ফরজ, কমপক্ষে কতটুকু কুরআনুল করিম জানা উচিত, এটি ফরজ, মাসলা তো এমন, মাসলা এটাই, ঠিক আছে। আর বাকি রইল
যতটুকু পড়া ওয়াজিব ততটুকু জানা,
ততটুকু জানা ওয়াজিব, এখন বাকি রইল তারাবির মাসলা। তো হুজুর এটি অনেক পুরানো প্রবলেম হয়ে গেছে যে বাস জলদি জলদি তারাবি পড়া। যদি আমাদের সকল কার্যক্রম ঠিক হয়ে যায় প্রত্যেকে পরিপূর্ণ তারাবি পড়বে আর সহি তেলাওয়াতকারীদের সাথে পড়বে, তবুও কে তারাবি পড়ার জন্য এরপরও প্রস্তুত হবে, কিন্তু এখন তা, এখন প্রত্যেক দ্রুত তেলাওয়াতকারী ভুল পড়ছে এটি জরুরি নয়, আর প্রত্যেক ধীরে তেলাওয়াতকারী সঠিকভাবে পড়ছে এটিও জরুরি নয়। তো বাস যে সঠিকভাবে কোরআন পড়ছে সে হাফিজের পিছনে তারাবি পড়া উচিত, যদি অন্য কোনো সারি নিষেধাজ্ঞা না থাকে।
জি, কিন্তু হাজি সাহেব, হাফেজদের জন্য আর মসজিদ কমিটির জন্য একটি গাইডেন্স থাকা উচিত। আপনি দেখুন, অনেক সময় যে পার্থক্য দেখা যায় তা 10-12-15 মিনিটের পার্থক্যই দেখা যায়।
দেখুন, তারাবি পরিপূর্ণ একটি বিষয়, পরিপূর্ণ একটি বিষয়, আর স্পষ্টতই একে যখন আমরা ডিসকাস করব তখন এর সম্পূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা চলবে।
ঠিক আছে, জি অবশ্যই,
অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।